মুবল্লিগ হব সুন্নতে রো খুব চর্চা করব সুন্নতে রো দয়া করো হে শাহে মদিনা
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف মজমাউজ জাওয়াইদ দশম খণ্ড মধ্যে রয়েছে নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন এবং যে আমার প্রতি দশ বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি একশোটি রহমত বর্ষণ করবেন এবং যে আমার প্রতি একশত বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেবেন যে এই বান্দা কপটতা অর্থাৎ মুনাফিকি এবং দোজখের আগুন থেকে মুক্ত আর কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন যিকর ও দুরুদ হর ঘড়ি বীরদে জবা রহে মেরি ফজুল গোই কি আদত নিকাল দো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আসুন সওয়াবকে বাড়ানোর উদ্দেশ্যে ভালো ভালো নিয়ত করে নি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুমিনী খায়রু মিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আমরা নিয়ত করি যে যতক্ষণ বয়ান হবে ইনশাআল্লাহ মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ ইলমে দিনের সম্মানার্থে যদি সম্ভব হয় দুই জানু হয়ে বসব প্রয়োজনে সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা প্রসারিত করব তুবু ইলাল্লাহ উযকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব যখন আমাদের বয়ান শেষ ইজতেমা শেষের দিকে তখন আমরা চলে যাব না বরং পরস্পরকে সালাম এবং মুসাফাহা এবং ইনফরাদি কোশিশ অর্থাৎ একক প্রচেষ্টার মাধ্যমে নতুন ইসলামী ভাইদেরকে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব মাদানী কাফলা এবং মাদানী কাজ অর্থাৎ মাদানী ইনাম যেটা সেটার উপর আমল করানোর জন্য আমরা চেষ্টা করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত আমাদের যারা আমরা যুবক এবং জান্নাতে যে যুবকরা প্রবেশ করবে কেন জান্নাতে কোনো বৃদ্ধ কোনো বৃদ্ধা প্রবেশ করবে না পৃথিবীর বুকে যারা বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় ইন্তেকাল করে এরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন যুবক যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতে ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে জান্নাত আমাদের ঠিকানা হবে ইনশাআল্লাহ তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতি যুবকদের সর্দার যাদেরকে বলেছেন এবং জান্নাতে যারা আমাদের সর্দার হবেন তাদের মধ্যে হলেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসা প্রদর্শন করতেন, তাদেরকে কিভাবে ভালোবাসতেন এবং তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের প্রেম আমাদের অন্তরে কিভাবে রাখা উচিত এবং তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের প্রেম ইমানের দাবি কিনা সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে শুনবো, জানবো। যেহেতু পবিত্র মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিশেষ প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের শান মর্যাদা ইনশাআল্লাহ আমরা শুনবো। আসুন একটি ঘটনা সর্বপ্রথম আমরা শুনি, যে জান্নাতি সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদেরকে ঘোষণা করেছেন। হযরত সাইয়্যিদনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি আমার সম্মানিতা আম্মা জানকে আরজ করলাম, মা আপনি আমাকে অনুমতি দিন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইত্তিদায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে মাগরিবের নামাজ আদায় করি এবং আরজও করব যে তিনি যেন আমার ও আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। হযরত সাইয়্যিদনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান অনুমতি দিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হলেন এবং মাগরিবের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইক্তিদায় তার পিছনে আদায় করলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার নামাজ আদায় করে নিলেন, অর্থাৎ মাগরিব পড়লেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার নামাজও পড়ে তারপরে বের হলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যেতে লাগলেন তখন তিনি বলেন আমিও তার পিছনে চললাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আওয়াজ শুনে ইরশাদ করলেন, কে? হুযাইফা? আমি আরজ করলাম, জি হ্যাঁ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতঃপর বললেন, তোমার কি চাওয়া আছে? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিক, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার এবং তোমার মায়ের মাগফিরাত করুক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এসেছি বা মাগফিরাতের দোয়া করানোর জন্য আপনার পিছনে ছুটে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলার পূর্বেই ওনার এবং ওনার আম্মার মাগফিরাতের জন্য দোয়া করে দিলেন। অতঃপর ইরশাদ করলেন, এক ফেরেশতা রয়েছে যে এই রাতের পূর্বে কখনো মাটিতে নামেনি, জমিনে আসেনি, এর পূর্বে সে ফেরেশতার পৃথিবীর বুকে জমিনে আগমন ঘটেনি, সে তার রব তাবারক ওয়া তাআলার নিকট হতে অনুমতি প্রার্থনা করল যে সে আমাকে সালাম করবে এবং আমাকে সুসংবাদ প্রদান করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার জন্য ফেরেশতা রব তাবারক ওয়া তাআলার দরবার থেকে অনুমতি নিয়ে আসলো, আল্লাহ তুমি অনুমতি দাও তোমার হাবিবকে যেন আমি সালাম করি এবং তাকে সুসংবাদও শুনিয়ে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সে আমাকে সুসংবাদ শোনালো, কি? বি আন্না ফাতিমাতা সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার। অতঃপর বললেন, ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার। ফেরেশতারা সেটাই বলে যা আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, নিজে নিজে কোনো কাজ ফেরেশতারা করে না, যা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয় সেটাই ফেরেশতারা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জান্নাতি যুবকদের সর্দার নির্ধারণ করা হয়েছে এবং কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আযজা ওয়াজাল তাদের শাফাআত নিয়ে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু আকীদার বিষয়ও রয়েছে। একটি বিষয় হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের নূরে হযরত সাইয়্যিদনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে চিনে নিলেন, যে আমার পিছনে কে, হুযাইফা নাকি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এটা মুজিজা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামনের দিকে দেখতেন সেভাবে পিছন থেকেও দেখতে পেতেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতির অন্তরের খবরকে জানেন। আমাদের অন্তরে কি রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, উম্মতির মধ্যে জান্নাতি কে সেটাও জানেন, জাহান্নামী কে সেটাও জানেন, আশিক কে সেটাও জানেন, দুশমন কে সেটাও জানেন, আমার আহলে বেতের ভালোবাসা কার অন্তরে কতটুকু সেটাও জানেন, তার ভালোবাসা কার অন্তরে কতটুকু সেটাও জানেন। এই ইলমে গায়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা প্রদান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের অন্তরের খবর নয়, পাথরের খবর পর্যন্ত জানেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকা যা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। উহুদ পাহাড় বিস্তীর্ণ একটি পাহাড়, পাঁচ মাইল পর্যন্ত তার প্রশস্ত রয়েছে, এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূরত্বে এই পাহাড়, এত সুন্দর পাহাড় উহুদ বলা হয় এই জন্য সেই পাহাড়ের সাথে অন্য কোন পাহাড়ের সম্পর্ক নেই, একাই বিস্তীর্ণ এবং দূর থেকে দেখতে এটা লাল বর্ণের দেখা যায়, এবং এই পাহাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসত, এত ভালোবাসত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনই উহুদ পাহাড়ে উঠলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম মুবারক দ্বারা ওই পাহাড়কে যখন ধন্য করলেন তখন পাহাড় আনন্দে দুলতে শুরু করে দিল, মহব্বতে ভালোবাসায় দুলতে শুরু করে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের উপরে নিজের কদম মুবারক একটু জোরে মেরে বললেন, এ উহুদ, তুমি জানো না তোমার উপরে কে উপবিষ্ট? একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ রয়েছেন। আশ্চর্যের বিষয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, উসমানে গনি জীবিত, সিদ্দিক আকবর জীবিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে উপস্থিত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন, একজন নবী স্বয়ং তিনি ছিলেন, একজন সিদ্দিক, সিদ্দিক আকবর, দুইজন শহীদ কে? মুফাসসিরগণ বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সৈয়দনা ফারুক আজম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করা হবে, তারা শাহাদাতের সুদা পান করবে, বিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই খবর দিয়ে দিলেন, এবং উহুদ পাহাড় শোনায় মাত্র সে স্থির হল, তার কম্পন যে আনন্দে দুলতে ছিল সে স্থির হয়ে গেল, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের কদম দ্বারা সে উহুদ পাহাড়কে ধন্য করলেন এবং ইরশাদ করলেন, উহুদ পাহাড় এটা জান্নাতি পাহাড়, জান্নাতি পাহাড় বলা হয়েছে, এবং রেওয়ায়েতে বর্ণিত আছে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজায় উহুদের স্থান, এবং জান্নাতের পিলারের মধ্যে অন্যতম একটি পিলার হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় এটা অন্যতম পিলার, কি কারণে জান্নাতে যাবে? নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে বিদায় ওই উহুদ পাহাড়, সকল পাহাড়ের মধ্যে সে অন্যতম এবং জান্নাত তার ঠিকানা হয়েছে। উহুদ পাহাড় সে নামাজ পড়েনি, উহুদ পাহাড় রোজা রাখে না, উহুদ পাহাড় যাকাত দেয় না, উহুদ পাহাড় অন্যান্য ইবাদত করে না। হ্যাঁ, প্রত্যেকটি বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করে, নবীর প্রতি দুরুদ পড়ে, উহুদ পাহাড় জান্নাতি হয়েছে নবীর ভালোবাসার কারণে। আলা হযরত বলেন, এক ঠোকর সে উহুদ কা জলজলা জাতা রাহা রাখতি হে কিতনা বকার, আল্লাহু আকবর এরিয়া, এক ঠোকর মে উহুদ কা জলজলা জাতা রাহা উহুদ পাহাড় যে দলতে ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম দিয়ে যখন আঘাত করলেন তখন উহুদ পাহাড় স্থির হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের এত প্রভাব, কেমন প্রভাব! একবার আবু তালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, এক জায়গায় তিনি বললেন, ভাতিজা আমার তৃষ্ণা লেগেছে, পানি দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা পানি দরকার? বললেন, হ্যাঁ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন থেকে নামলেন, নিজের কদম মোবারক জমিনে জোর করে মারলেন, জোরে নিক্ষেপ করলেন, জমিনে যখন পা দিয়ে আঘাত করলেন তাৎক্ষণিক সেখান থেকে পানি বের হতে শুরু হয়ে গেল এবং বললেন, চাচা আপনি পানি পান করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক দ্বারাও জমিন থেকে পানি বের হয়েছে। ইসমাইল আলা নবীগিনা আলাইহিস সালাতু সালামের কদমের ঘর্ষণে জমজমের পানি প্রবাহিত হয়েছে এবং কিতাবে বর্ণিত আছে সকল নবীদেরকে যত মুজিজা দেয়া হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীর মুজিজার সমষ্টিগত এর চাইতো বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আহলে বাইত এর অন্যতম সদস্য হচ্ছেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে সাইয়েদনা উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ আদায় করলেন, অতঃপর বাইরে বের হলেন, তার সাথে হযরতে সাইয়েদনা হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমও ছিলেন। একবার হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বাচ্চাদের সাথে খেলতে দেখে আদর করে তাকে নিজের কাঁধে উঠিয়ে নিলেন এবং বললেন, আমার পিতা তার প্রতি উৎসর্গ, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ, আলীর সাথে সামঞ্জস্যতা নেই। এই কথায় হযরত আলী কারামুল্লাহু তাআলা ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু তিনি প্রতিচ্ছবি ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হুবহু প্রতিচ্ছবি থাকাতে সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি, হযরত আলীর সাথে ইনার মিল নেই। হযরত আলী কারামুল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি মুচকি হাসলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আসুন, ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমা এই দুজনের সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনি। উভয়জনের মধ্যে বড় হচ্ছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপনাম হচ্ছে আবু মুহাম্মদ, যাকে কুনিয়াত বলা হয় আবু মুহাম্মদ, যেমন আমির আহলে সুন্নাতের কুনিয়াত হচ্ছে আবু বিলাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত ছিল আবুল কাসিম। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনাম হচ্ছে আবু মুহাম্মদ, উপাধি হচ্ছে তাকি সৈয়দ আর সিবতুর রসুল এবং সিবতো আকবর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই আদরের নাতিকে অর্থাৎ ইমামে হুসাইনকে রায়হানাতুর রাসূল অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুলও বলা হতো এবং হাদিসে পাক অনুসারে শেষ খলিফাও তাকে বলা হয়, খুলফায়ে রাশিদিন এর মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্মগ্রহণ করেছেন তিন হিজরিতে। ইমামে হাসান 15ই রমজান, কত রমজান এটা জেনে রাখা উচিত, ইমামে হাসান কত রমজানে আগমন করেছেন? 15ই রমজান এবং 3 হিজরি রাতে মদিনাতুল মুনাওয়ারায় তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? মদিনাতুল মুনাওয়ারায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে তার আকিকা করেন এবং চুল মোবারক মুন্ডন করলেন আর আদেশ দিলেন যে চুলের সমপরিমাণ ওজনের রূপা সদকা করা হোক। এটা আকিকা করলেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তার আকিকা করলেন। ইমামুল আম্বিয়া সৈয়দুল আসখিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই তার নাম হাসান রাখেন। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসানের নাম হাসান রাখেন। তার ছোট ভাই ইমামে আলী মাকাম হযরতে সাইয়েদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরি অর্থাৎ এক বছরের পরেই পাঁচ শাবানুল মুআজ্জম শবে বরাত যে মাসে উদযাপন করা হয় ওই মাসের পাঁচ তারিখে তিনিও মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম হুসাইন রাখেন ও সাব্বির, হুসাইন এবং সাব্বির, আর তার উপনাম আবু আবদুল্লাহ এবং উপাধি সিফতুর রাসূল এবং রায়হানাতুর রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল, আর তিনিও জান্নাতি যুবকদের সর্দার। কিতাবে বর্ণিত আছে ইমামে হাসান এবং ইমামে হুসাইনের পূর্বে হাসান এবং হুসাইন এই নাম কারো ছিল না। হাসান এবং হুসাইন তাদের থেকে এই নামের প্রচলন এবং এই নাম জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে উভয় জনের নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রেখেছেন। এবং আজকে তো হাসান হুসাইনের মাদানী বাহার, ঘরে ঘরে হাসান, ঘরে ঘরে হুসাইন, এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদানা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জন্মের সপ্তম দিনই তার পক্ষ থেকে দুইটি করে ছাগল আকিকার উদ্দেশ্যে যবেহ করেন। তো আকিকার সুন্নাত এটা আমাদের জানা উচিত। আমরা করি কি, আমাদের ঘরে যখন সন্তান জন্ম নেয় ষষ্ঠ দিনে আমরা কি করি, আয়োজন করি ছয় দিনে, কিন্তু মনে রাখবেন ছয় দিন ইসলামের মধ্যে আমাদের নেই, হচ্ছে সপ্তম দিন। কতদিন? সপ্তম দিন। সপ্তম দিন আকিকা করানো, অনেক জায়গায় মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ গান বাজনার আয়োজন করা হয়, এটা শরীয়তের বিরোধী। আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে আকিকা করতে হবে। আকিকা এটা শুকরানা, মাওলা তুমি আমাকে সন্তানের নেয়ামত দান করেছো, আমি তোমার শুকরিয়া আদায়ের নিয়তে এই পশুর রক্ত প্রবাহিত করলাম, এটাই হচ্ছে আকিকা। কিন্তু দেখা যায় আকিকা না করে আমরা অন্যান্য অনুষ্ঠানে হাজার হাজার টাকা খরচ করে ফেলি। অনেকে তো যাদেরকে আল্লাহ তাআলা যত সামর্থ্য দিয়েছে তত আয়োজন, মানুষ লোকজনকে আত্মীয় স্বজনকে আপ্যায়নের ব্যবস্থা, তো আবার হোটেল বুকিং করানো হয়, জানি না কত টাকা খরচ হয়, কিন্তু আকিকা যে একটি সুন্নাত যা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত দিয়েছে, দেয়া হয়েছে সন্তান, তার শুকরিয়া আদায় করত। এবং মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা বলেন, যে সন্তানের আকিকা করা হয় না সে যদি অপ্রাপ্ত বয়সে যদি ইন্তেকাল করে ওই সন্তান মা বাবার সাফাত করবে না, ওই সন্তান মা বাবার সাফাত করবে না। অপ্রাপ্ত বয়সকে কেউ যদি ইন্তেকাল করে সে আল্লাহ তাআলার দরবারে মা বাবার সাফাত এমন ভাবে করবে যেমন লোকেরা পরস্পরের মধ্যে ঝগড়া করে নিজের হক আদায়ের জন্য আল্লাহ তাআলার দরবারে সে অপ্রাপ্ত নাবালিক বাচ্চা মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এভাবে তারা আবেদন করবে, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে যাও তোমার মা বাবার হাত ধরো এবং উভয়ে জান্নাতে প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় বাচ্চা জন্ম নিলেই আমরা বিভিন্ন কুসংস্কারমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, মাযাল্লাহ গান বাজনা, তো বিভিন্ন বেহায়াপনা অনুষ্ঠান, এরকম করা উচিত নয়। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের শুকরিয়া আদায় এর নিয়তে আমাদেরকে আকিকা করা উচিত। আকিকা একটি সুন্নতি কাজ। সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আওয়ামী আলী রহমতুল্লাহ কবি বলেন, আকিকার জন্য সপ্তম দিন উত্তম, এবং যদি সপ্তম দিনে করতে না পারে তবে যখন যখন চায় তখন করতে পারবে, সুন্নত আদায় হয়ে যাবে। অনেকে এরূপ বলে যে সপ্তম দিন বা চোদ্দতম দিন বা একুশতম দিন, অর্থাৎ প্রতি সাত দিনের একটা বিধি মানতে হয়, এটা উত্তম। আর মনে না থাকলে তবে এরূপ সপ্তম দিন, যেমন জুমার দিন বাচ্চার জন্ম হলে তবে বৃহস্পতিবার দিনই হচ্ছে সপ্তম দিন, এবং শনিবার জন্ম হলে তবে সপ্তম দিন হবে জুমার দিন, অর্থাৎ শুক্রবার। প্রথম পদ্ধতিতে বৃহস্পতিবার এবং দ্বিতীয় পদ্ধতিতে শুক্রবার যে আকিকা করা হবে তা অবশ্যই সপ্তম দিন বলে গণ্য করা হবে। এখন বাচ্চার ডেট মনে নেই, কত তারিখে সে জন্মগ্রহণ করেছে, তাহলে দিন যদি মনে থাকে যে আমার বাচ্চা শুক্রবারে জন্মগ্রহণ করেছে, তো তার জীবনে যত বৃহস্পতিবার সেটা হবে তার জন্য সপ্তম দিন, সেদিনই আপনি করিয়ে দেন। উত্তম হচ্ছে জন্ম নেওয়ার পরেই সপ্তম দিন যেন প্রথমে আসবে সেই দিনই আকিকা করিয়ে দেয়া, অন্যথায় চোদ্দ দিনে না হয় একুশ দিনে। এরপরে যদি আমরা করানোর ইচ্ছে যদি থাকে তাহলে বাচ্চার যেদিন জন্মদিন হয় ওই দিন থেকে হিসাব লাগিয়ে যেদিন সপ্তম দিন সেদিন করানো উত্তম রয়েছে। আকিকার ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার অত্যন্ত একটি মূল্যবান রিসালা রয়েছে যার নাম হচ্ছে আকিকার ব্যাপারে প্রশ্ন উত্তর। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে আপনারা প্রিন্ট আউট করে পড়ে নিতে পারেন, এটা জানা অত্যন্ত জরুরি। আমরা অনেকে জানি না, বিদায় আমল করতে পারি না, তো জানার জন্য কিতাব স্টাডি করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমা শান ও মহত্ব সম্পর্কে হাদিসে পাক শুনুন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদানা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নো থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরতে সাইয়েদানা ইমামে হাসান এবং হযরতে সাইয়েদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ উভয়কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠতে দেখে জিজ্ঞাসা করলাম, আপনাদের দুইজনের বাহন কতই না শানদার, অর্থাৎ উত্তম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আর আরোহীরাও কেমন লাজবাব, অর্থাৎ অতুলনীয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে বললেন যে আপনাদের বাহন কত উত্তম, যে সকল নবীদের সর্দার আপনাদের বাহন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরোহীরাও তো কত উত্তম, কত অতুলনীয়। অপর এক হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এই দুজনকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো, এবং যে তাদের দুইজনের সাথে শত্রুতা পোষণ করলো মূলত সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। আমরা ইমামে হাসান ইমামে হুসাইনকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমরা জান্নাতের অধিকারী। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমা জান্নাতি যুবকদের সর্দার। হুজুর একদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উভয় শিশুর ঘ্রাণ নিতেন এবং বুক মুবারকের সাথে জড়িয়ে ধরতেন। পৃথিবীর বুকে বাচ্চাদেরকে আদর করার জন্য অনেক পদ্ধতি নিয়ম রয়েছে, আমরা অ্যাপ্লাইও করি, আমরা নিজের বাচ্চাদেরকে আদরও করি, কিন্তু এই অন্যতম বাচ্চা যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদর নয় শুধু কাঁধে উঠাতেন না, কাঁধে তো আমরাও নর্মালি বাচ্চাদেরকে উঠিয়ে নিই, অনেকে বাচ্চাদেরকে ভালোবাসার প্রেমে তাদেরকে কি করে, তাদের চুম্বন খায়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় নাতিকে এই যে আদর করতেন, এরকম পৃথিবীর বুকে বাচ্চাদেরকে কেউ এরকম আদর করেনি, সেটা হচ্ছে ঘ্রাণ নেওয়া। ঘ্রাণ নেওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে উভয়জন আমার ফুল। ফুলের কি নেওয়া হয়, ঘ্রাণ নেওয়া হয়, সুগন্ধি, এবং তাদের গা থেকে জান্নাতের সুগন্ধি আসতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উভয় জনকে বলতেন, তারা উভয়ে আমার ফুল। এখন আশিকে আহলে বাইত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা তিনি কি বলেন, উন দো কা সদকা জিনকো কাহা মেরে ফুল হ্যায়, উন দো কা সদকা জিনকো কাহা মেরে ফুল হ্যায়, কিজিয়ে রজা কো হশর মে খন্দা মিসালে গুল। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, হে আমার আকা, হে আমার মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাদেরকে বলেছেন যে উভয়জন শাহজাদা আমার ফুল, তাদের বাস্তা, তাদের ওসিলা রাজাকে হাসরের দিন, হাসরের ময়দানে সকল বিপদ আপদ থেকে হিফাজতে রাখবেন, যেভাবে একটি ফুটন্ত ফুল যখন সে ফুটে যায় দেখতে কিভাবে নিরাপদ থাকে, সুন্দর থাকে, এভাবে যেন তাদের ওসিলায় রাজার হাসরও যেন সেরকম হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হুমা রায়হানাতা মিনাদ দুনিয়া হাসান ও হুসাইন, দুনিয়ায় আমার দুইটি ফুল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমামে হাসান ইমামে হুসাইনকে কত ভালোবাসতেন, যে তাদের শান, তাদের মর্যাদা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আহলে বাইতের ভালোবাসা এটি হচ্ছে ইমানের একটি অংশ, যাদের অন্তরে, যাদের অন্তরের আহলে বাইতের ভালোবাসা নেই তারাও পরিপূর্ণ ইমানদার হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শনই হচ্ছে আহলে বাইতকেও ভালোবাসতে হবে। অন্তরের মধ্যে খাতুনে জান্নাতের ভালোবাসা, ইমামে হাসানের ভালোবাসা, ইমামে হুসাইনের ভালোবাসা, মাওলা আলী কারামুল্লাহু তাআলা ওয়াজহুল করিমের ভালোবাসা, এমনকি ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমার বংশধরের মধ্যে যারা রয়েছে সৈয়দ, তাদেরও ভালোবাসা অন্তরে থাকতে হবে। আমরা সাধারণত সৈয়দকে ভালোবাসি, কোন সৈয়দকে, হয়তো বা কোনো পীর সাহেব হলে পীর সাহেবের পীর সাহেব সৈয়দ ভালোবাসি, কোন সম্মানিত ব্যক্তি সৈয়দ ভালোবাসি, কিন্তু আমাদের মহল্লার মধ্যে যদি কোন সৈয়দ থাকে আর যদি শুনেনি সৈয়দ, কয়ে আমার প্রতিবেশী সৈয়দ কিভাবে হতে পারে, এই ধ্যান ধারণা আমাদের। অথচ তার বংশের ব্যাপারে আমরা তো সঠিক জানতে পারি না, আমার বংশ সম্পর্কে আমি জানি, তার বংশ সম্পর্কে সে জানে। সৈয়দ কারো কপালে লেখা নেই, মৌখিক ভাবে কেউ যদি বলে দেয় আমি নবীর বংশধর বা আমি সৈয়দ, তো আমরা যারা সৈয়দ নয় তাদের প্রতি আবশ্যক তার সম্মান করা। এখন সে যদি মিথ্যা বলে তার জবাব সে দিবে, কিন্তু আমার যা কর্তব্য, যা দায়িত্ব, সেটা আমাকে পালন করতে হবে। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা তিনি সৈয়দকে অনেক ভালোবাসতেন, তো এক লোক সে যখন জানতে পারলো উনি সৈয়দকে অনেক ভালোবাসেন, রিসপেক্ট দেয়, তো এখন আমি যাব, আমার তো দরকার, তো আমাকে রিসপেক্ট দিবে কিনা, আমি তো সৈয়দ তো না, কি করা যায়। তো এক জায়গায় গিয়ে সে প্ল্যানিং করলো, আমি গিয়ে বলবো সৈয়দ তাহলে আমাকে সম্মান করবে। তো সে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার কাছে সালাম দোয়া করে বলল, হুজুর আমি সৈয়দ জাদা। সে বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা সৈয়দকে ভালোবাসতেন, সুন্দর ব্যবস্থা করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন, এবং যখন সে বিদায় নিচ্ছে তাকে ছাড়ার জন্য গেলেন, এক পর্যায়ে গিয়ে তিনি তাকে ছেড়ে দিলেন। তো সে বলল, হুজুর পথ তো আরো বাকি, আমার সঙ্গে চলুন। কয়, আপনি এতটুক পর্যন্ত সৈয়দ ছিলেন, ততটুক পর্যন্ত আমি আপনার সম্মান করলাম, আপনি যেহেতু এরপর থেকে সৈয়দের নিয়ত ছিল না আর আপনি সৈয়দও না, বিদায়, এখান থেকে আমি ফেরত গেলাম। অর্থাৎ সে কোথায় প্ল্যানিং করলো যে আমি গিয়ে বলবো আমি সৈয়দ, যাতে করে রিসপেক্ট পায়, সম্মান পায়, মিথ্যাও বললো, এবং তিনি তাকে নেকির দাওয়াত দিলেন যে তুমি মিথ্যা একটা কল্পনা করে সম্মান পাবে, যেহেতু তুমি ওই সত্তার সাথে নিজেকে সম্পর্ক করে দিলে, আমি তোমাকে দেখিনি, আমি সত্তাকে দেখেছি, কার সম্পর্ক নিয়ে এসেছে বিদায়, আমি তোমার সম্মান করলাম, এই স্থানে তুমি নিজের প্ল্যানিং করেছিলে, নিয়ত করেছিলে যে আমাকে গিয়ে বলবে সৈয়দ, এত দূর পর্যন্ত আমি সম্মান করলাম, তারপরে তাকে ছেড়ে দিলেন। তো আল্লাহ ওয়ালারা অন্তরের খবর জানেন, তো আমার নবী জানবে না কেন। তো সৈয়দ যারা থাকে আমাদের মহল্লার মধ্যে ও এলাকার মধ্যে তাদেরকে সম্মান করা উচিত। আমার আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া কেমন সৈয়দকে ভালোবাসে, আলা হাজাতে তো শুনলাম আমরা আলা হাজাত এত সৈয়দকে ভালোবাসতেন, আলা হাজাত রহমতুল্লাহ তাআলা আলাইহির তিনার দরবারে একটা নিয়ম আজ পর্যন্ত প্রচলন যে যারা সৈয়দ যখন তাবারুক বিতরণ করা হয় গায়রে সৈয়দকে যারা সৈয়দ নয় তাদেরকে এক পোটলা যদি তাবারুক দেওয়া হয় সৈয়দকে দুই পোটলা দেওয়া হয় এবং দাড়িওয়ালা যাদের চেহারাতে দাড়ি তাদেরকে দুইটি দেয়া হয়। তো আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার বাস্তব চোখে দেখেছি 98-এ যখন আমির আহলে সুন্নাতের সাথে আমরা মোলাকাতের জন্য গেলাম তো আমির আহলে সুন্নাত যখন আসলেন সেহরির সময় আসলেন ওনার জন্য আপনার সোফা আনালো বসলেন, হঠাৎ আমির আহলে সুন্নাত দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন আপনাদের মধ্যে সৈয়দকে মেহরবানি করে এই সোফাতে চলে আসুন, এখন যারাই আছে কেউ তো মুরিদ বা কেউ তালিব, এখন কে বলবে আমি সৈয়দ, এখন কেউ বলে না। আমির আহলে সুন্নাত বললেন আপনাদের মধ্যে কেউ না কেউ সৈয়দ আছেন, মেহরবানি করে বসুন অন্যথায় আমি নিচে বসবো। বাস্তব চোখের মানে দেখা যেটা সেটাই বললাম। এখন আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়াকে একজন ইসলামী বলল যে উনি সৈয়দ, এখন আমির আহলে সুন্নাত তাকে আবদার করলেন, অথচ মুরিদ আবদার করলেন আপনি এখানে বসুন, সে বলল না, ওই সময় বলা হতো হাজরা সাহেব, হাজরা সাহেব আমি বসবো না, কয়ে বাপু আপনি যদি না বসেন তাহলে আমি জমিনে বসে যাব। এখন এত আবদার করার পর তখন সে বলল হুজুর আমি এই সোফাতে বসবো না, অন্য কোন চেয়ার থাকলে তাহলে বসবো, অন্য একটি চেয়ার আনা হলো। এখন আমির আহলে সুন্নাত ওনাকে বলে আপনি বসেন, উনি বলে আপনি বসেন, কয়ে আপনি বসেন, এখন সৈয়দ সাহেব বলেন না আপনি আগে বসেন, তখন আমির আহলে সুন্নাত বলছেন বাপু আপনি বসেন অন্যথা আপনার কদমে আমি বসে যাব। আগে ওই সৈয়দ সাহেবকে বসানোর পর এরপরে আমির আহলে সুন্নাত বসলেন। কেউ এমন সম্মানিত হয় না, সম্মান দিলে সম্মান বাড়ে, এবং যে সত্তার সঙ্গে তাদের সম্পর্ক এদেরকে যদি সম্মান দেয়া হয় তাহলে দুনিয়া আখেরাতে সম্মানিত হয়। 2016-তে আমরা কুরবানিতে ছিলাম আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার দরবারে, কেমন আশিকে রাসূল যার নমুনা যার নজির পৃথিবীর বুকে দ্বিতীয় আর পাওয়া যায় না। বাস্তব যেটা আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া কুরবানির দিনে মাদানী মুজাকরা শুরু হলো, এদিকে আমির আহলে সুন্নাত এর যে কুরবানি দেন উঠ সেটা কুরবানির প্রস্তুতি চলছে, এখন আমির আহলে সুন্নাত কথা কথাতে উঠে গেল যে সৈয়দদের মর্যাদা সম্পর্কে। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া ইসলামী ভাইদের মাঝে বললেন যে আমার ইচ্ছে যে যারা গরিব সৈয়দ কুরবানি করতে পারে না তো সৈয়দেরা তো চাইতেও যায় না এবং সৈয়দেরা তো সৎকাও খায় না, তো সৈয়দদের দরবারে যদি গোস্ত কি করা হয় যদি বন্টন করা হয় তো কত না ভালো হতো। এদেরকে লাইনে লাগিয়ে সাধারণ মানুষ তো জানে না, এরা লাইনে দাঁড়িয়ে গোস্ত নিবে এটা ঠিক নয়। তো একজন আলিম সাহেব বসেছিলেন ইসলামী ভাই, উনি বললেন হুজুর আমি যে এলাকায় থাকি ওই এলাকার একটি এলাকার মধ্যে শুধু সৈয়াদেরা বসবাস করে আর প্রায় গরিব, এদের ব্যাপারে আমি শুনেছি যে তারা গোস্ত চাইতেও যায় না, হ্যাঁ চলে আসলে তারা রেখে নেয় অন্যথায় তারা চাইতেও যায় না এবং গরিব, এমনও তাদের মধ্যে রয়েছে বছর পার হয়ে যায় গোস্ত তারা খায় না যেহেতু গোস্তের দাম এত। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া শোনার সাথে সাথে বললেন আপনি যদি দায়িত্ব নেন তাহলে আপনাকে কুরবানির পশু দেয়া হবে, আপনি কি বন্টন করতে পারবেন? উনি বলল যে হুজুর পারবো। তো আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া বললেন যে দেখেন সময় কম পারলে বলেন, হ্যাঁ পারবো। লাইভ চলতেছিল, আমির আহলে সুন্নাত উৎসাহ প্রদান করলেন, তাৎক্ষণিক এক ইসলামী ভাই মেসেজ করলো হুজুর সৈয়দদেরকে দেওয়ার জন্য যত পশু লাগে সব পশুর দায় দায়িত্ব আমি নিলাম। আমির আহলে সুন্নাত বললেন সৈয়দের দরবারে যাবে কম দামে তো দেয়া যাবে না, আজকের পশুর হাটে যে সবচেয়ে দামি পশু সেটা দিতে হবে, সেটা দিতে পারবে কিনা। এখন ওই লক্ষ টাকা সে পশুর দাম ছিল, দেখতে সুন্দর এবং পত্রিকার মধ্যে পেপারের মধ্যে এটা আসলো। তখন সে ইসলামী ভাই রিপ্লাই দিল তাৎক্ষণিক যে হুজুর ওই মার্কেটের মধ্যে যে পশু আপনি বলবেন ওটাই আমি দিতে রাজি। তখন আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া বললেন যে ওই পশুটার ব্যাপারে শোনা গিয়েছে, বলা হলো যে লোক যদি তার পিছনে দাঁড়ালে দেখা যায় না সামনে থেকে, এত লম্বা এত উঁচা। তখন আমির আলী সুন্নাহ বললেন যে সময়ও কম আর এত লোককে দিতে হবে, তো উনি বললেন যে আপনার পক্ষ থেকে যেটা আসানি হয় প্রত্যেক সৈয়াদের ঘরের মধ্যে যদি সম্ভব হয় এক একটা খাসি এবং তার জবার এবং তার বানানোর যে খরচ সহ তাদেরকে হাদিয়া স্বরূপ, এবং বললেন ওসিয়ত করলেন তাদেরকে আপনি ডাকবেন না আপনার কাছে যেন তারা না আসে, প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আপনাকে বন্টন করতে হবে। কেমন আলে রসুলের ভালোবাসা! ইনারা ইমামে হাসান ইমামে হুসেনের ফজ বরকত পাবে না তো কারা পাবে? প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি আমরা ইমামে হাসান ইমামে হুসেনকে ভালোবাসি, তার বংশধরে যত সন্তান তাদেরকেও যেন আমরা ভালোবাসি। যদি শুনেনি অমুকে সৈয়াদ, আর প্রশ্ন করার দরকার নেই, তাদেরকে কি করব আমরা? সম্মান জানাবো। কি করব? সম্মান জানাবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আহলে বাইতের ভালোবাসা, এটা হচ্ছে ইমানের অঙ্গ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে আহলে বাইতের সম্পর্ক বিদায়, আহলে বাইতকে ভালোবাসতে হবে। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার আহলে বাইতকে ভালোবাসার জন্য উৎসাহ প্রদান করেছেন, সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, নিজের সন্তানদের তিনটি বিষয় শিক্ষা দাও, নিজের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। এক নম্বর হচ্ছে হুব্বি নবিয়্যিকুম, নিজের নবীর প্রতি ভালোবাসা, ওয়া হুব্বি আহলি বাইতিহি, এবং আহলে বাইতের ভালোবাসা, ওয়া কিরাআল কুরআন, এবং কোরআনের শিক্ষা। এই তিনটি বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেককে তাগিদ দিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন যে আমার ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, কোরআনের শিক্ষা নিজের সন্তানদেরকে দাও। আজকে বর্তমান যুগে জানা দেখা যায় যে আমরা নিজের সন্তানদেরকে এই বিষয়ে শিক্ষা দেই না। তার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সে বিষয় সম্পর্কে আমরাও জানি না, আমরাও অজ্ঞ। বাবা জানলে তো সন্তানকে জানাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা কত, এটা তো আগে আমাকে জানতে হবে, এরপরে সন্তানকে আমি জানাবো। ইমামে হাসান ইমামে হুসেনের ভালোবাসা এবং তাদের মর্যাদা কেমন সেটা আমি জানলে তো সন্তানকে জানাবো। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, নিজের সন্তানদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া উচিত। এবং দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ ইয়াজ্জাবাজাল একেবারে আসান করে দিয়েছে। আসান কি? আপনি যদি নিজের সন্তানকে শুধু মাদানী চ্যানেল দেখান, মাদানী চ্যানেল, আর কোনো চ্যানেল নয়, আর কোনো ওয়েবসাইট নয়, শুধু মাদানী চ্যানেল, আল্লাহর রহমতে মাদানী চ্যানেল দেখার বরকতে সে আহলে বাইতের মহব্বত জানতে পারবে, নবীর মহব্বত, নবীর মহত্ব, নবীর মর্যাদা জানতে পারবে, এবং সে একজন সুশিক্ষিত মুসলমান হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। এবং আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার লিখিত, মদিনাতুল ইলমিয়ার লিখিত বিভিন্ন কিতাব মাকতাবাতুল মদিনা প্রকাশনা করতে থাকে। যেমন কারামাতে ইমামে হুসেন নামক একটি রিসালা, কারবালার ঘটনার মধ্যে রয়েছে, আপনি নিজের মেয়েকে নিজের ছেলেকে সেটা দিন পড়ার জন্য। এমনিভাবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নহ 30টি ঘটনা বলি, ইমামে হাসানের 30টি ঘটনা ওর মধ্যে লেখা হয়েছে, সে রিসালা দিন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নহ সম্পর্কে কিতাব রয়েছে, আহলে বাইতের ফজিলত সম্পর্কে কিতাব দাওয়াত ইসলামের ওয়েবসাইটে পাবেন, সেটা নিজের সন্তানদেরকে দেন, নিজেও পড়ুন এবং নিজের ঘরের মধ্যে দরসের ব্যবস্থা করুন, তাহলে সন্তানদেরকে তাদের মহত্ব মর্যাদা বোঝাতে আমরা পারব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না, এবং আমার সন্তান তার প্রাণের চেয়ে বেশি প্রিয় হবে না, এবং আমার পরিবার তার পরিবার চেয়ে বেশি প্রিয় হবে না, এবং আমার সত্তা তার সত্তার চেয়ে বেশি প্রিয় হবে না। তো প্রকৃত মুমিন তারাই যারা নিজের জীবন চাইতেও বেশি নবীকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসে। ঈমান জিসে কহতে হ্যায় আকীদে মে হামারে ও তেরি মোহাব্বত তেরি ইতরত কি বিলা হ্যায়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আহলে বায়তকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। তাদের ভালোবাসা আমরা নিজের সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ইমামে হুসেনকে কত ভালোবাসতেন, কিতাবে বর্ণিত আছে। হযরতে সাইয়েদনা আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দেওয়ার সময় এমন সময় সাইয়েদনা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমা তশরীফ নিয়ে আসলেন। তারা লাল রঙের জামা পরেছিলেন, ছোট বয়স ছিল উভয়জনের, তো হেলতে দুলতে তারা চলে আসছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন উভয় শাহজাদাকে দেখলেন, কেমন ভালোবাসা, কেমন মহব্বত, কেমন তাদেরকে মহব্বত করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জনকে যখন দেখলেন, মিম্বার থেকে নিচে তশরীফ নিয়ে আসলেন এবং উভয় শাহজাদাকে নিজের কোলে উঠিয়ে নিলেন এবং তাদেরকে নিজের সামনে বসিয়ে দিলেন। অতঃপর ইরশাদ করলেন পারা 28 সূরা তাগাবুন আয়াত নম্বর 15, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, অর্থাৎ তোমাদের সম্পদ ও তোমাদের সন্তানগণ হচ্ছে পরীক্ষায়। আমি এই বাচ্চাদের দেখলাম যে হেলতে দুলতে আসছিল, তখন আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, এমনকি আমি আমার খুতবা বন্ধ করে তাদের কোলে উঠিয়ে নিলাম। মুফাসসির শাহির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা বলেন, এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদাদের উপস্থিত কারো দ্বারা আনালেন না, না অন্য কারো কোলে বসালেন, বরং স্বয়ং নিজে খুতবা বন্ধ করে মিম্বার শরীফ থেকে নেমে বাচ্চাদের কাছে গেলেন, তাদের কোলে নিলেন, নিজের সাথেই বসালেন। এটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাদের প্রতি প্রবল ভালোবাসা। এছাড়া এই আয়াতে কারিমা ফিতনা শব্দ এর অর্থ আপদ বিপদ বা মুসিবত নয়, বরং এর অর্থ মেহনত বা পরীক্ষা। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুমিনদের সওয়াব প্রদান করেন, অর্থাৎ বাচ্চাদের লালন পালন, বাচ্চাদের দেখাশোনা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে মা বাবার জন্য একটি পরীক্ষা। আমরা নিজের সন্তানদের যে লালন পালন করি, তাদের বিভিন্ন খেদমতের খেয়াল রাখি, এটা আল্লাহর পক্ষ থেকে সেটার সওয়াব আমাদেরকে প্রদান করা হয়। এবং যারা সন্তানদের খেয়াল করে না, তাদের লালন পালনের কোনো ভরণ পোষণে তাদের খেয়াল করে না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ব্যক্তিকে বললেন, নিজের সন্তানদের ভালোভাবে শিক্ষা দান করো, কেননা তোমাদেরকে তোমাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তাদের কিরূপ প্রশিক্ষণ দিয়েছ এবং কি শিখিয়েছ। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি নিজের সন্তানদেরকে সুশিক্ষা যেন আমরা দিই। আজকে দেখা যায় যে আমাদের কারণে, হ্যাঁ মা বাবার কারণে আজকে সন্তান বিগড়ে যাচ্ছে, বিভিন্ন আবল তাবল বিভিন্ন কুকাজের মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আমরা সেদিকে খেয়াল করি না, বলি সে তো এখন ছোট বাচ্চা বড় হয়ে ভালো হয়ে যাবে। না, শিশুকাল বাল্যকাল হচ্ছে তাকে সামাল দেবার একটি সুযোগ। আমরা যদি ছোট কালেই নিজের সন্তানদেরকে আদব কায়দা ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করি, তাহলে তাদেরকে আমরা সুশিক্ষায় এবং ইসলামী শিক্ষায় গড়ে তুলতে পারবো। অন্যথায় বড় হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে যতই বুঝান সে বুঝবে না, বরং সে খারাপের দিকে আর অগ্রসর হবে। এই জন্য বলা হয়েছে একজন সন্তান যে ছোট থাকে সেটা সাদা কাগজের মতো, সাদা কাগজে যা ইচ্ছে আপনি লিখতে পারেন, ভালো চাইলে ভালো লিখতে পারেন, খারাপ চাইলে খারাপও লিখতে পারেন। তেমনি ভাবে একজন ছোট সন্তানকে যে অপ্রাপ্ত এখন ছোট আপনার হাতের নাগালে, তাকে যদি আপনি যেভাবে গড়ে তুলতে পারেন সেভাবে গড়ে তুলতে আপনি পারেন, সেভাবে তুলে নিতে পারবেন। অন্যথায় যদি আপনি মনে করেন একটু বড় হলে সে শিখে যাবে, জেনে যাবে, এখন যা করছে করুক, ছোট বাচ্চা গালি দেয় আমরা হেসে পড়ি যে আমার ছেলের মুখ ফুটে গেল। আরে ভাই, মুখ ফুটে গেল আল্লাহ বলেও তো মুখ ফুটে যায়, কিন্তু গাল দিচ্ছে সেদিকে আপনার খেয়াল নেই। ছোট বাচ্চা গান গাচ্ছে আর আমরা বাবা হয়ে বলি, বাবা ওই গানটা শুনিয়ে দাও না, আর এটা বলি না ওই নাচটা শুনিয়ে দাও না। বাচ্চা যদি নাচ পড়ে ছোটবেলায়, সে বড় কি গান গাবে? কোনোদিন না, সে নাচ পড়বে, কিন্তু অবস্থা ব্যতিক্রম। আমরা নিজে টেপ রেকর্ডে গান শুনি, বাচ্চাদেরকেও শোনাই, টিভিতেও শুনি, বাচ্চাদেরকেও শোনায় বিদায়, তারাও গান গেয়ে এবং নেচে দেখায়। বর্তমানে তো বাচ্চারা দুই কদম আগে, আমরা গান গাই তারা নেচেও দেখায়। এরকম পরিস্থিতি যেন আমাদের ঘরে না হয়। দেখুন, সাপ্তাহিক ইজতেমাতে আমরা আসি, দাওয়াতে ইসলামীর সাথে আমরা সম্পৃক্ত, নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে নেককার কিভাবে বানাতে হবে এই দিক নির্দেশনা আমাদেরকে দাওয়াতে ইসলামী দিচ্ছে। এখন এটা বলতে পারবো না আল্লাহ আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, আমাকে সঠিক পথ দেখানোর মতো কেউ ছিল না, বিদায় আমি এরকম হলাম সেরকম হলাম, আল্লাহর দরবারে আমাদের কোনো টাল বাহানা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। নিজেকে যদি চেঞ্জ না করি, নিজেকে যদি চেঞ্জ না করি, নিজের পরিবার পরিজনকে যদি চেঞ্জ না করি, নিজের সন্তানদেরকে যদি চেঞ্জ না করি, ইসলামের পথে যদি নিয়ে না আসি, কোরআন হাদিসের আলোকে যদি গড়ে না তুলি, তাহলে এই সন্তানের কারণেই, এই পরিবার পরিজনের কারণেই জাহান্নাম আমাদের ঠিকানা হবে। রেওয়ায়েতে বর্ণিত আছে, যারা নিজের সন্তানদেরকে নেকির দাওয়াত দেয় না, পরিবার পরিজনকে নেকির দাওয়াত দেয় না, ভালো পথের পথিক করে না, কাল কিয়ামতের দিনে এরাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে, মাওলা এই এর ব্যাপারে আমাদের হক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো, আমাদের ভরণ পোষণের সবকিছু খেয়াল তো রাখতো, কিন্তু আমরা গুনাহ করতাম, তোমার নাফরমানি করতাম, আমার বাবা বা আমার স্বামী সে কোনোদিন আমাকে বুঝায়নি, যদি বুঝাতো তাহলে আমিও নেককার হতাম, আমিও তোমার মকবুল বান্দা হতাম। বিদায় কিতাবে বর্ণিত আছে যে পরিবার পরিজনকে ভালো কাজের আদেশ না করার কারণে, ভালো নেককার না বানানোর কারণে ওই ব্যক্তির জন্য জাহান্নামের সিদ্ধান্ত দেওয়া হবে, জাহান্নামের ফয়সলা দেওয়া হবে। এবং সে পিছনে ঘুরে ঘুরে যখন ফেরেশতারা তাকে হেঁচড়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন সে নিজের পরিবার পরিজনের দিকে তাকিয়ে বলবে, হায় আফসোস, তোমাদের জন্য জাহান্নাম আমার ঠিকানা হলো। এই জন্য প্রিয় ইসলামী ভাই, দুনিয়াতেও যদি এরকম সন্তান থাকে, এরকম পরিবার পরিজন যদি থাকে, দুনিয়াতেও সম্মান পাওয়া যায় না, দুনিয়াতেও মানুষ খারাপ বলে। এজন্য নিজেকে গড়ে তুলতে হবে। আপনি চেষ্টা চালিয়ে রাখুন, কিন্তু মনে রাখবেন মারধর করে না, বকা দিয়ে না, আঘাত দিয়ে না, ভালোবাসা দিয়ে বুঝান। আমাদের কাজ হচ্ছে বুঝানো, যত আমরা বুঝাবো, যত আমরা তাদেরকে বুঝিয়ে ভালো পথে নিয়ে আসতে পারি, ততই আমাদের জন্য কল্যাণকর। এবং আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি নেককার বানিয়ে দাও, এমন বানিয়ে দাও যেমন আমার চোখের শীতলতা হয় এবং জান্নাতে যাওয়ার সেটা মাধ্যম হয়। আর সবচেয়ে ভালো যে একটা বর্তমানে সুযোগ দাওয়াতে ইসলামী আমাদেরকে করে দিচ্ছে, তার ব্যতিক্রম আর কোনো সংগঠন নয়। দাওয়াতে ইসলামীতে নিজেও চলে আসুন, নিজের সন্তানদেরকেও নিয়ে আসুন, দাওয়াতে ইসলামীর কাফলাতে নিজেও সফর করুন, নিজের সন্তানদেরকে নিয়ে করুন, যারা বড় রয়েছে তাদের সঙ্গে নিয়ে যান। মহরমের 8, 9, 10 এই তিন দিনের মাদানী কাফলা সফর করবে আহলে বাইতের মহাব্বতে,
তো আমরাও এখন থেকে নিজের কাজকে গুছিয়ে নিই, ছুটি নেওয়ার যদি দরকার পড়ে আপনি কর্মস্থান থেকে ছুটি নিয়ে নেন, ছুটি নিয়ে এই তিন দিনের মাদানী কাফলাতে সফর করুন। যারা আহলে বায়তকে সালে সওয়াব করে মহব্বত করে ইনশাআল্লাহ আহলে বায়তের সদস্য সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। ও তো নিহায়ত সস্তা সৌদা বেচ রহে হ্যাঁ জন্নত কা, হম মুফলিস ক্যা মোল চুকায়ে আপনা হাত হি খালি অনেক সহজে সস্তায় জান্নাত তারা বিক্রি করছেন, কিন্তু আমরা মুফলিস, আমরা অসহায় নিঃস্ব, আমাদের কাছে কিছুই নেই যে আমরা জান্নাত ক্রয় করব। একেবারে আসান এই তিন দিনের মাদানী কাফলার ইসালে স্বভাবের জন্য আমরা বের হয়ে যাই। কিতাবে বর্ণিত আছে এক ব্যক্তি ইমামে হুসাইনকে নামাজ পড়ে পড়ে সালে সওয়াব করত, সে স্বপ্নের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো, ইমামে হুসাইন দেখে মুখ ফিরিয়ে নেয়, আবার সামনে যায় আবার মুখ ফিরিয়ে নেয়, আবার সামনে যায় আবার মুখ ফিরিয়ে নেয়, শেষ পর্যন্ত সে বলল, হুজুর আপনি কি আমার প্রতি নারাজ, মুখ ফিরিয়ে নিচ্ছেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না মুখ ফিরিয়ে নিচ্ছি এই জন্য না যে আমি তোমার প্রতি নারাজ, বরং তুমি যে নামাজ পড়ে সালে সওয়াব আমাকে করে থাকো আমি এই জন্য মুখ ফিরিয়ে নিচ্ছি, কিয়ামতের দিন তোমাকে শাফাত করে জান্নাতেই নিয়ে যাব। তো আসলে এদের মহব্বত ভালোবাসা এটা আমাদের জন্য নাজাতের একটি ওসিলা রয়েছে। তো আমরা যাব তিন দিনের মাদানী কাফলায়, যাদের পক্ষে সম্ভব 8, 9, 10 বা 10, 11, 12 যা আপনাদের পক্ষে সুবিধা হয়, অর্থাৎ মহরমের মধ্যে আমাদের তিন দিনের মাদানী কাফলা যেন আহলে বাইতের মহব্বতে যেন হয়ে যায়, ইনশাআল্লাহ এদের দয়া যদি থাকে জান্নাত আমাদের ঠিকানা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি নিয়ত করি, নিজের সন্তানদেরকে দাওয়াতে ইসলামের সাথে কি করব, সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। জামিয়াতুল মদিনাতে দিয়ে দিই, মাদ্রাসাতুল মদিনাতে দিয়ে দিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের বরকতে আমাদের সন্তানরা নেককার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত ভালোবাসা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।